আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাউদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি ছোটদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন এপিসোড নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসুন এ পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেবে।
সুবহানাল্লাহ।
সেজন্য আমাদের উচিত নিজের গুনাহের মাগফিরাতের জন্য এবং আমাদের উপর যাতে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, মাগফিরাত যাতে মিলে যায়, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিনে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সময়কে অতিবাহিত করার সৌভাগ্য নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ছোটদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠান শুরুর পূর্বে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে শুরু করে থাকি। এ পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের মাঝে পবিত্র কোরআনুল কারিম ফুরকানুল হামিদ থেকে তেলাওয়াত শোনাবেন আমাদের এক ছোট বন্ধু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب
صلى الله عليه صلى الله تعالى عليه واله وسلم ما شاء الله مرحبا আমরা শুনছিলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এরপর যে ইনশাআল্লাহ তাআলা আমাদের মাঝে নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন আমাদের অপর ছোট বন্ধু।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা habibina salli ala muhammadin padiye salli ala lena salli ala adimina salli ala muhammadin ye kon shahin shah hai আজ তার কারা জমিনের দিকে কেনা দামি তো আজ তার কারা জমিনের দিকে কেনা দামি তো রাত আসমান ঘাট নূর কেনা ঘটে বংশে তো আজ আসমান ঘাটে ঘটে বংশে তো ই কোন মুখে সৈয়দ আম্বিয়ারা গমন রাগমন হুজুর রাগমন প্রিয় নবী রাগমন ये कौन शहंशाह है अजहल शुभ आगमन, ये कौन मोहन बादशाह है आज अज जमानर की गोलो जे रंग पलटते, अज दुनिया की गोल जे दौरान पलटते, अज दुनिया गोल जे दौरान पलटते, अजदार मुके सैयद अंबिया रागमान, अजदार मुके सैयद गुमान, अजदार मुके सैयद ये कौन शहंशाह है अज होलो शुभ वागमान, ये कौन शहंशाह है अज होलो शुभ वागमान, ये कौन मोहन बादशाह है आज शुभ वागमान, ये कौन मोहन बादशाह है आज शुभ अजदार मुके सैयद अंबिया रागमान, अजदार मुके सैयद अंबिया रागमान।
सल्लु अलाल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। माशाल्लाह मरहबा। आमरा शुनछिलाम नाते मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। जी हाँ, जखन रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियार जमीनेर मध्ये तशरीफ निये एलेन, समस्त अंधकार কেটে গেল এবং নতুনভাবে মানুষের অন্তরের মধ্যে প্রাণ সঞ্চার হলো, সবাই দিনে মতিনের খুশবু পেলেন এবং অন্তরকে দিনে মতিনের আলো দ্বারা সবাই আলোকিত করে নিলেন। আসুন এ পর্যায়ে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুবারক জীবনী থেকে কিছু ওয়াকিয়া শ্রবণ করে নিই। আমরা চেষ্টা করি প্রতিটা এপিসোডের মধ্যে আমরা যাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী থেকে কিছু ওয়াকিয়া মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের সামনে উপস্থাপন করতে পারি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা বাবার প্রতি অনেক বেশি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তাই তিনি নিজ সম্মানিত পিতামাতাকে আপন উম্মতের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে তাদেরকে জীবিত করে মুজিজা দেখালেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার মা বাবাকে জীবিত করে আবার কালেমা শরীফ পাঠ করিয়ে নিজের উম্মতের মধ্যে সামিল করে নিয়েছেন। আসুন আমরা এই মুজিজা সম্পর্কে বিস্তারিত শুনে নিই এবং আনন্দে আত্মহারা হয়েছে। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ আমার সম্মানিত পিতামাতাকে জীবিত করে দাও। আল্লাহ তাআলা আপন হাবিবের দোয়াকে কবুল করে নিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জীবিত করে দিলেন। তারা জীবিত হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে আবার নিজ নিজ পবিত্র মাজারে তাশরিফ নিয়ে যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারের মধ্যে দোয়া করলেন যেন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মু আব্বুকে যাতে জীবিত করে দেয়, যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে কালেমা শরীফ পাঠ করিয়ে নিজের উম্মতের মধ্যে সামিল করতে পারে। তখন ইনারা আল্লাহ তাআলার দয়ায় জীবিত হয়ে গেল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে কালেমা শরীফ পাঠ করালেন, অতঃপর ইনারা পুনরায় ইনাদের মাজার শরীফের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। আমাদের প্রিয় আকা মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন এই দুনিয়া ত্যাগ করেন, তখনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজান সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এর পেট মুবারকে ছিল। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই ইনার সম্মানিত আব্বাজান দুনিয়া থেকে পর্দা করেছিলেন। মক্কী মাদানী আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 5 বা 6 বছর, তখন তিনার আম্মাজানও দুনিয়া থেকে পর্দা করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 40 বছর বয়সে যখন নবুয়তের ঘোষণা দেন, এতে কারো মনে কখনো এ সন্দেহ যেন সৃষ্টি না হয় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা উভয় আল্লাহ তাআলার পানা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন এবং তারা কবরে আজাবে লিপ্ত ছিলেন, তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জীবিত করে কলেমা পড়িয়ে মুসলমান করেন যাতে তারা শাস্তি থেকে মুক্তি পায়। ঘটনা এরূপ নয়, বরং তারা উভয় এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মু আব্বু ইনারা কুফরির কালামের মধ্যে লিপ্ত ছিলেন না, ইনারা আল্লাহ তাআলার উপর আগে থেকেই কি ছিলেন, বিশ্বাসী ছিলেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। জীবনেও তারা কখনো মূর্তি পূজা করেনি। আমাদের যাতে কখনো এই চিন্তা মাথায় না আসে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুনিয়াতে আসার পূর্বে হয়তো ইনারা কি ছিল, হয়তো কুফরি কালামের মধ্যে লিপ্ত ছিল, এই চিন্তা যাতে আমাদের অন্তরে কখনো না আসে, এই খেয়াল যাতে না আসে। কেননা কিতাবের মধ্যে স্পষ্টভাবে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানিত আব্বু আম্মু কখনো কুফরি কালামের মধ্যে ছিল না, তিনারা পূর্বে থেকে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী ছিলেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে নিজ উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্যই পুনরায় জীবিত করে কালেমা পাঠ করিয়েছিলেন। হযরত সাইয়েদুনা ইসমাইল হককি রহমতুল্লাহি আলাই তাফসিরে রুহুল বয়ানে বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা ইউনুস আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম 3 দিন বা 7 দিন কিংবা 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। মাছের পেটের মধ্যে যেহেতু একজন নবী ছিলেন, সে কারণে ওই মাছকে কোথায় নিয়ে যাওয়া হবে, জান্নাতে পাঠানো হবে। পৃষ্ঠাভেরা ভেবে দেখুন যে মাছের পেটে আল্লাহ নবী হযরত ইউনুস আলা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মাত্র কয়েকদিন ছিলেন, সে মা যদি জান্নাতে যেতে পারে তাহলে যে মা গর্ভে আমাদের আকা উভয়জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস ছিলেন, সে মা আমেনা আল্লাহ তাআলার ফানা কুফরির উপর দুনিয়া থেকে চিরবিদায় নেবেন এবং কবরে আজাবে লিপ্ত থাকবেন, এটা কি কখনো কল্পনা করা যায়? জি না, এটা কখনোই হতে পারে না। নিঃসন্দেহে সুলতানে কবনাইন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা পুত্র পবিত্র জীবনের প্রতিটি মুহূর্তে একত্ববাদের উপরে ছিল এবং তারা নিঃসন্দেহে জান্নাতি। বরং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পূর্বপুরুষই ছিলেন একত্ববাদী, তারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস এনেছিলেন এবং আল্লাহ তাআলার তাওহীদের উপর অটল ছিলেন। এরূপ আরেকটা ঘটনা এভাবে কিতাবের মধ্যে আসছে, একদা হযরত সাইয়েদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাতে খুদার বাপ লক্ষ্য করে বাড়ি এসে স্ত্রীকে বলল, ঘরে কি কিছু খাওয়ার আছে? স্ত্রী বলল, ঘরে শুধুমাত্র একটি ছাগল এবং সামান্য জব ছাড়া আর কিছু নেই। ছাগলটিকে জবাই করে রান্না করা হয়েছে আর জবগুলো পিষে রুটি তৈরি করে তরকারির মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। হযরত সাইয়েদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শরীর অর্থাৎ তরকারি এর পাত্রটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে পেশ করলাম। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিলেন, হে জাবের, গিয়ে লোকদের ডেকে আনো। যখন সাহাবায়ে কিরাম গণ আলাইহিমুর রিদওয়ান উপস্থিত হলেন তখন ইরশাদ করলেন, কয়েকজন কয়েকজন করে আমার কাছে পাঠাও। এতএব সাহাবাগণও কয়েকজন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খাবার খেয়ে চলে যান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সকলের খাওয়া শেষ হলো আমি দেখলাম পাত্রে প্রথমে যে পরিমাণ খাবার ছিল এতজন মানুষ খাওয়ার পরেও তা সম্পূর্ণ রয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামকে হাড়গুলো বাইরে না ভাঙার জন্য আদেশ করলেন। সরকারের নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়গুলোকে একত্রিত করার জন্য নির্দেশ দিলেন। যখন হাড়গুলো একত্রিত করা হলো তখন নবী করিম রফুর রহিম আপন পবিত্র হাত হাড়গুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। পাঠ করার সাথে সাথে হাড়গুলো নড়ে উঠল এবং দেখতে দেখতে পূর্ণ ছাগলে রূপান্তরিত হয়ে কান নাড়া দিয়ে দাঁড়ালো। অতঃপর সরকারের নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার ছাগল নিয়ে যাও। আমি যখন ছাগলটি নিয়ে ঘরে পৌঁছালাম আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো, এ ছাগল কোত্থেকে আনলে? আল্লাহ তাআলার শপথ, এটা হচ্ছে সেই ছাগল যেটাকে একটু আগে আমরা জবেহ করেছিলাম। আমাদের প্রিয় আকা মাক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তা আমাদের জন্য পুনরায় জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দর সুন্দর মুজিজা এবং মুজিজা সম্বলিত ঘটনা। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী যদি অধ্যয়ন করা হয় সেখানে দেখা যাবে অসংখ্য মুজিজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সত্তা থেকে প্রকাশিত হয়েছে। কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র থুতু মোবারক দিয়ে কাউকে সারিয়ে নিয়েছেন, কখনো দেখা গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কারো শরীরে বুলিয়ে দিয়েছে সেই জায়গাটা সুস্থ হয়ে গেছে, কখনো দেখা গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়েছে সে চেহারা নূরানিয়ত হয়ে গেছে, কখনো দেখা গেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কতগুলো হাড়কে একত্র করে সেখানে যখন কিছু পাট করে হাত বুলিয়ে দিয়েছে, সেগুলো আবার পুনরায় কি হয়ে গেল, কোন ছাগলে কোন পশুতে পরিণত হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুজিজা। ইনার সত্তা থেকে এই জিনিসগুলো সবসময় প্রকাশ পেত আল্লাহ তাআলার দয়ে। ঠিক তেমনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া যখন করেছিলেন, তখন আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বু আম্মুকেও কবর থেকে জীবিত করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছিলেন, এবং তিনারা আবার কালেমা শরীফ পাঠ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সামিল হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর মুজিজাগুলোর উপর ঈমান আনার, এগুলো বিশ্বাস করার সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠানকে সজ্জিত করার জন্য সেখানে চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন সুন্নত সম্পর্কে শেখার জন্য। এরপর যে ইনশাল্লাহ তাহলে আমরা বাবরি চুল রাখা এবং মাথার চুলের সুন্নত তরিকা কী এবং আদব কীভাবে করতে হবে সে সম্পর্কে মাদানীফুল শ্রবণ করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, অর্থাৎ চুল কখনো কান মোবারকের অর্ধেক পর্যন্ত, কখনো কান মোবারকের লতি পর্যন্ত, কখনো চুল মোবারক বেড়ে যেত তখন সেগুলো কাত মোবারক দুটি স্পর্শ করত। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনভাবে চুল কাটতেন, তিন পদ্ধতিতে চুল কাটতেন, কখনো অর্ধকান, কখনো কানের লতি, আর কখনো চুল এতটুক লম্বা হতো যে কাত কি করছে স্পর্শ করছে। এই তিনটা হচ্ছে সুন্নত তরিকা। কাত পর্যন্ত বাবরি চুল লম্বা করা এ সুন্নত নিজের উপর একটু কষ্টকর হয়ে থাকে, কিন্তু জীবনে কমপক্ষে একবার হলেও এ সুন্নত আদায় করা উচিত। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে চুল যেন কাদের নিচে না যায়। আমার আকা আলা হযরত রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, মহিলাদের মতো কাদের নিচে চুল রাখা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য হারাম। কাদের নিচে রাখা যাবে না, কতটুক রাখা যাবে কাঁধ পর্যন্ত, এটা হচ্ছে সুন্নত। কাদের নিচে যদি রাখা হয় সেটা মহিলাদের সাথে কি হয়ে যাবে, সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে, সেটা হারাম। মহিলাদের মাথা মুন্ডানো হারাম। মহিলাদের মাথার চুল কাটা, যেমন বর্তমানে এ কাজ অন্য ধর্মের মহিলারা শুরু করেছে, যা সম্পূর্ণ নাজাইজ ও গুনাহ, এবং এর ওপর আল্লাহ তাআলার অভিশাপ এসেছে। স্বামী যদি স্ত্রীকে এ কাজ করার জন্য নির্দেশ দেয়, তবুও এভাবে করার কারণে স্ত্রী গুণাগার হবে। অনেক সময় মহিলারা নিজেদের মাথার চুলকে ছোট করে ফেলে, সেটা নাজাইজ এবং গুনাহ। কিছু লোক ডান অথবা বাম দিকে সিঁথি কাটে, এটা সুন্নতের পরিপন্থী। অনেকে সিঁথি কাটে কীভাবে, হয়তো ডান পাশে এক পাশে অথবা বাম দিক থেকে এক পাশে, এটা হচ্ছে সুন্নতের পরিপন্থী। তাহলে সুন্নত হচ্ছে পুরুষরা সিঁথি কাটবে কোথায়, মাথার মাঝখানে। পুরুষের জন্য মাথা মুন্ডানো, চুল লম্বা করা, সিঁথি কাটার ক্ষেত্রে অনুমতি রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উভয় আমল সাব্যস্ত আছে, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলও রাখতেন আবার চুল মুন্ডিও ফেলতেন। কিন্তু যদিও বা মাথা মুন্ডানো শুধুমাত্র ইহরাম থেকে বের হওয়ার সময় সাব্যস্ত আছে, অন্য সময়ে মাথা মুন্ডানোর ব্যাপারে কোনো প্রকার প্রমাণ দেখা যায় না। মাথা উনি মুন্ডাতেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডাতেন, কখন প্রায় সময় দেখা যেত ইহরাম বাঁধা অবস্থায়, অন্য সময় মাথা মুন্ডানোর তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উনি সব সময় চুলকে সুন্নত মোতাবেক অর্ধকান, কানের লতি এবং কাত পর্যন্ত রাখতেন। হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম সর্বপ্রথম গুপ ছেটেছেন এবং তিনি সর্বপ্রথম সাদা চুল দেখেছেন। সাদা চুল দেখার পরে তিনি ফরিয়াদ করলেন, হে আমার প্রতিপালক, এগুলো কি, যেহেতু ইনি প্রথমবার সাদা চুল দেখছেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইব্রাহিম, এটা হলো তোমার মর্যাদা। তিনি আবার ফরিয়াদ করলেন, হে আমার প্রতিপালক, আমার মর্যাদাকে আরও বৃদ্ধি করে দাও। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নৈমি রহমতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এর আগে কোনো নবীর গুফ বাড়েনি এবং কেউ গুফও ছাটেনি, আর তাদের ধর্মে গুফ ছাটার কোনো বিধানও ছিল না। তাই এই আমলটি, অর্থাৎ গুপ ছোট করা, এটা হচ্ছে সুন্নতে ইব্রাহিমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার চুল আছে সেই জন্য সেগুলার যত্ন নেয়, অর্থাৎ তা ধৌত করে, তেল লাগায় এবং আছড়াই। আল্লাহ তাআলা আমরা বাবরি চুল এবং চুল রাখার যে আদবগুলো শুনেছি এর উপর আমল করার এবং সুন্নত মোতাবেক চুল রাখার সে সৌভাগ্য আমাদেরকে নসিব করুন। আসুন এ পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা ছোট বন্ধুদের থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরও সামিল করার চেষ্টা করব। ছোট বন্ধুদের উদ্দেশ্যে এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, চুল রাখার সুন্নত পদ্ধতি কয়টি? কে কে বলতে পারবেন? জি হুজুর, আপনি বলুন।
চুল রাখার সুন্নত পদ্ধতি হচ্ছে তিনটি।
মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, চুল রাখার সুন্নত পদ্ধতি তিনটি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অর্ধকান, কখনো কানের লতি পর্যন্ত এবং কখনো কাত মুবারক পর্যন্ত চুল রাখতেন। এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এর চুল মুবারক সাদা হয়েছিল? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। জি হুজুর, আপনি বলুন।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম।
মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, সর্বপ্রথম সাদা চুল দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ এগুলো কি? যেহেতু তিনি প্রথমবার দেখছেন সাদা চুল, আল্লাহ তাআলা ইরশাদ করেন এগুলো হচ্ছে তোমার মর্যাদা। সেই জন্য আমাদের যখন বয়সের কারণে চুল পেকে যাবে, আমরা যেন সেগুলো না উপড়াই, সেগুলোর যাতে কদর করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ পর্বে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো সিলসিলা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।